সকল শ্রোতাবন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তাঁরই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর আলোচনা।
আকাশের নিচে দাঁড়িয়েও তোমার বিশালতা বুঝিনি, গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি। উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়েও তোমার বিশালতা বুঝিনি, গভীর সাগরে তলিয়েও তোমার রহস্য বুঝিনি।
প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা এবং আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ঈশ্বরের অনুগ্রহে আমরা বাইবেলের বিভিন্ন পুস্তকের ধারাবাহিক আলোচনা শুনছি। বর্তমানে আমি পুরাতন নিয়ম থেকে জিরমীয় ভাববাদী পুস্তকের 19 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি গত অনুষ্ঠানে। আজকের 20, 21 এবং 22 অধ্যায় থেকে আলোচনা করব। 20 অধ্যায় দেখব জিরমিয়ের উপরে নির্যাতন, 21 অধ্যায় দেখব সিদ্দিকীয় রাজার প্রতি জিরমিয়ের কথা, এবং 22 অধ্যায় দেখব জিহুদীয় রাজকুলের প্রতি অনুযোগ। জিরমিয় পুস্তকের কুড়ি অধ্যায় খুলেই নজরে পড়ে জিরমিয়ের উপরে নির্যাতন। ঈশ্বর কর্তৃক মনোনীত হওয়ার পর এই পর্যন্ত তিনি ঈশ্বরের সাবধানতার বাণী, চেতনাবাণী প্রচার করে আসছিলেন। জিরমিয়ের বয়স যখন কুড়ি, ঈশ্বর তাঁর মুখে বাণী দিলেন, মনে বল দিলেন, তাকে সাহস দিলেন যেন যিহূদা জাতিকে সাবধান করে দেন, এই বলে যে তারা যদি ঈশ্বরকে ছেড়ে প্রতিমা পূজায় মনোযোগ করে, ঈশ্বর তাদের উপরে কঠিন সাজা আনবেন। জিরমিয় যখন প্রচার শুরু করেন, যিহূদা দেশে জিরুসালামের সিংহাসনে ২২ বৎসর বয়স্ক যোশীয় রাজা ছিলেন, সুতরাং স্বাভাবিকভাবে যোশীয় ও জিরমিয়ের মধ্যে বন্ধুত্ব হয় এবং জিরমিয় নিশ্চিন্তে তাঁর প্রচার কার্য চালাতে থাকেন। ওই সময় কিছুদিনের জন্য যিহুদি জাতির মধ্যে জাগরণ দেখা দিয়েছিল, কিন্তু তবুও মূর্তি পূজার স্পৃহা সম্পূর্ণভাবে তাদের মধ্যে থেকে দূর হয়নি। যাই হোক, কিছু কিছু পরিবর্তন শুরু হয়েছিল। জিরুসালেম মন্দিরের সংস্কার সাধন ওই সময় হয়েছিল। জিরমিয়ের পরামর্শে কর্ণপাত না করে মিশর রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে রাজা যোশীয় প্রাণ হারান এবং এরপর জিওহাস, জিওয়াকিম ও সিদকীয় প্রভৃতি রাজারা রাজত্ব করলেন, কিন্তু এরা সবাই ঈশ্বরবিহীন, স্বেচ্ছাচারী, অত্যাচারী, প্রজা উৎপীড়ক রাজা ছিলেন। দেশের মধ্যে হবে ঈশ্বরভীতি সম্পূর্ণ দূর হয়ে গেল। মিথ্যা ভাববাণী, অশুচি আরাধনা, অপবিত্র জীবনযাপনে জিরুসালেমবাসী তাদের ডুবিয়ে দিল। ভাববাদী জিরমিয় কিন্তু ঈশ্বরের বাণী প্রচারে ক্ষান্ত হলেন না। ঈশ্বরের নির্দেশ অনুসারে জিরুসালামের দ্বারে দাঁড়িয়ে ঈশ্বরের সাবধান বাণী শোনাতে থাকলেন। আর এই জন্য পশুর যাজক জিরমিয়ের উপরে প্রচণ্ড রেগে গেলেন। আমরা দেখি কুড়ির অধ্যায় প্রথম ছটি পদ লেখা আছে। এখানে জিরমিয় যখন এই সকল ভাবোক্তি প্রচার করিতেছিলেন, তখন ইসমেরের সন্তান পশুর যাজক সদাপ্রভুর গৃহের প্রধান অধ্যক্ষ তাহা শ্রবণ করিল। পশুর জিরমিয় ভাববাদীকে প্রহার করিয়া সদাপ্রভুর গৃহগামী বিন্যামিনের উচ্চতর দ্বারে স্থিত হাঁড়ি কাঠে তাহাকে বদ্ধ করিয়া রাখিল। পরদিবস পশহুর জিরমিয়কে হাঁড়ি কাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন জিরমিয় তাহাকে কইলেন, সদাপ্রভু তোমার নাম পশহুর রাখে নাই, কিন্তু মাগর মিশাবি চারিদিকেই ভয় এই কথা রাখিয়াছেন। কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার পক্ষে ও তোমার সমস্ত বন্ধুর পক্ষে তোমাকে ভয়জনক করিব, তাহারা শত্রুদের খড়গাধারে পতিত হইবে ও তুমি সচক্ষে তাহা দেখিবে, এবং আমি সমস্ত যিহূদাকে বাবিল রাজের হস্তে সমর্পণ করিব, তাহাতে সে তাহাদিগকে বন্দী করিয়া বাবিলে লইয়া যাইবে, খড়গাঘাতে বধ করিবে। আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমপার্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহূদার রাজগণের ধনকর সকল শত্রুগণের হস্তে প্রদান করিব, আর তাহারা সে সমস্ত লুটপার করিয়া বাবিলে লইয়া যাইবে। আর হে পশহুর, তুমিও তোমার গৃহনিবাসীগণ সকলে বন্দিদশা স্থানে যাইবে। তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে। তোমার এবং যাহাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলিয়াছ, তোমার সেই সমস্ত বন্ধুরও সেই গতি হইবে। আবার পাঠ করি। লেখা আছে, জিরমিয় যখন এই সকল ভাবোক্তি প্রচার করিতেছিলেন, তখন ইসমেরের সন্তান পশুর যাজক সদাপ্রভুর গৃহের প্রধান অধ্যক্ষ তাহা শ্রবণ করিল। পশুর জিরমিয় ভাববাদীকে প্রহার করিয়া সদাপ্রভুর গৃহগামী বিন্যামিনের উচ্চতর দ্বারে স্থিত হাঁড়ি কাঠে তাহাকে বদ্ধ করিয়া রাখিল। পরদিবস পশহুর জিরমিয়কে হাঁড়ি কাঠ হইতে মুক্ত করিয়া আনিল। তখন জিরমিয় তাহাকে কইলেন, সদাপ্রভু তোমার নাম পশহুর রাখে নাই, কিন্তু মাগর মিশাবি চারিদিকেই ভয় এই কথা রাখিয়াছেন। কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার পক্ষে ও তোমার সমস্ত বন্ধুর পক্ষে তোমাকে ভয়জনক করিব, তাহারা শত্রুদের খড়গাধারে পতিত হইবে ও তুমি সচক্ষে তাহা দেখিবে, এবং আমি সমস্ত যিহূদাকে বাবিল রাজের হস্তে সমর্পণ করিব, তাহাতে সে তাহাদিগকে বন্দী করিয়া বাবিলে লইয়া যাইবে, খড়গাঘাতে বধ করিবে। আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমপার্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহূদার রাজগণের ধনকর সকল শত্রুগণের হস্তে প্রদান করিব, আর তাহারা সে সমস্ত লুটপার করিয়া বাবিলে লইয়া যাইবে। আর হে পশহুর, তুমিও তোমার গৃহনিবাসীগণ সকলে বন্দিদশা স্থানে যাইবে। তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে ও সেই স্থানে কবর প্রাপ্ত হইবে। তোমার এবং যাহাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলিয়াছ তোমার সেই সমস্ত বন্ধুরও সেই গতি হইবে। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। আজকে যখন তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি, আমরা বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তোমার বাক্য যখন আমরা পাঠ ধ্যান করি, তোমার আত্মা আমাদেরকে চালিত করুক এবং আমাদেরকে তোমার সত্য জানতে সাহায্য করুক। আমরা প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনকে সুন্দর ও পবিত্র করো, তোমার দিকে আরও আকৃষ্ট করো, সকল সমস্যা দুঃখ কষ্ট রোগ যাতনা থেকে আমাদেরকে উদ্ধার ও রক্ষা করো। তোমার হস্তে নিজেকে সমর্পণ করে এই প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে জিরমীয় ভাববাদী পুস্তকের 20 অধ্যায় থেকে আমি আলোচনা শুরু করেছি। দেখি এখানে যে পশহুর মন্দিরের প্রধান অধ্যক্ষ জিরমীয়ের কথা সহ্য করতে পারলেন না, কেননা জিরমীয় তাঁর ভাববাণীতে বারবার এই কথা বলছিলেন যে বাবিলনীয় সৈন্যরা জিরুসালেম ধ্বংস করবে, খড়গাঘাতে বধ করবে, তাদের বন্দি করে নিয়ে যাবে। এই কথার জন্য পশহুর জিরমীয়কে প্রহার করলেন, তারপর হাঁড়ি কাঠে বেঁধে বিন্যামিন দ্বারে আটকে রাখলেন। এই হাঁড়ি কাঠটা কি? এই কাঠের যন্ত্র যাতে মানুষের শরীর অস্বাভাবিকভাবে মুচড়ে বেঁধে দেওয়া হতো, যেন সে যন্ত্রণায় কাতর হয়। এছাড়াও আবার বন্দীদের মোটা কাঠের গুঁড়ির সাথে চেন দিয়ে বাঁধা হতো, যেন পালিয়ে যেতে না পারে। নূতন নিয়মে পাই সাধু পৌল ও শীলকে ওই রকম হাঁড়ি কাঠে বেঁধে রাখা হয়েছিল। আমরা দেখি যে পরদিন পশহুর জিরমীয়কে হাঁড়ি কাঠ থেকে মুক্ত করলেন, ভাবলেন জিরমীয় নিশ্চয়ই তার ভাববাণী পরিবর্তন করবেন। কিন্তু জিরমীয় পশহুরকে বললেন, সদাপ্রভু তোমার নাম রেখেছেন মাগর মিশাবিব, নামের অর্থ হল চারিদিকে ভয়। জিরমীয় পশহুরকে আরও বললেন, দেখো তোমার বন্ধুরা তোমার চোখের সামনে খড়গাঘাতে মরবে আর তুমি দেখবে। জিরমীয় আবার বললেন যে বাবিল রাজ্যের সৈন্যরা তোমার সামনে তোমার লোকদের বন্দি করে নিয়ে যাবে আর তাদের খড়গ দ্বারা হত্যা করবে। জিরমীয় সাহসের সঙ্গে একথাও বললেন যে বাবিলনীয় সৈন্যরা জিরুসালাম নগরের সকল ধন ঐশ্বর্য রাজকোষ সকল কিছু লুট করবে। পশহুরকে বললেন, তুমি ভেবো না যে মন্দিরের অধ্যক্ষ বলে তুমি রক্ষা পাবে, তা নয়, তুমিও বাবিলে যাবে এবং সেখানেই মরবে, সেখানেই তোমার কবর হবে। আর যাদের কাছে মিথ্যা কথা মিথ্যা ভাববাণী বলেছ তাদের অবস্থা তোমার মতো হবে। এবার আমরা দেখি জিরমীয়ের আরজি যা তিনি বলেছেন 20 অধ্যায় 7-18 পদে। আমরা দেখি যে ঈশ্বরের আহ্বানে অতি অল্প বয়সে জিরমীয় ঈশ্বরের বাক্য ও ভাববাণী প্রচার শুরু করেন। প্রাণে আনন্দ, মনে বল, হৃদয় উৎসাহ প্রেরণাপূর্ণ তিনি। প্রচারের আরম্ভে উৎসাহী শ্রোতা ও বন্ধুদের তিনি পেয়েছিলেন। জিরমীয়ের প্রচারের প্রথম 16-18 বৎসর আনন্দের সাথে ঈশ্বরের সাবধানতার বাণী প্রচার করেছিলেন। 20 বৎসর বয়সে প্রচার শুরু করেন, সুতরাং 37 বৎসর পর্যন্ত ভালোভাবেই প্রচার করে চলেছিলেন। কিন্তু এরপর যখন অন্য রাজারা সিংহাসন লাভ করলেন, তার প্রচারেও বাধা আসতে শুরু করল। লোকে জিরমীয়কে ঠাট্টা করতে শুরু করল, তার ভাববাণী অগ্রাহ্য করতে লাগল। জিরমীয়কে ঈশ্বর তখন নির্দেশ দিলেন, কেবল ভাববাণী নয়, সাথে সাথে কিছু দৃষ্টান্তের চিহ্ন রাখো। ঈশ্বর জিরমীয়কে আরও আদেশ দিলেন, তুমি বিবাহ করবে না। এইভাবে জিরমীয়ের বয়স যখন প্রায় 60 বৎসরের কাছাকাছি, মন্দিরের অধ্যক্ষ পশহুর একজন মিথ্যা ভাববাদী জিরমীয়ের উপরে হাত তুললেন এবং জিরমীয়ের উপর নির্যাতন নিয়ে এলেন। নির্যাতিত হয়ে জিরমীয়ের হৃদয় ভেঙে পড়ল, সকল উৎসাহ যেন বিলীন হতে লাগল। জিরমীয়ের মুখ দিয়ে এই কথা বার হল, হে সদাপ্রভু, তুমি আমাকে প্ররোচনা করলে আমি প্ররোচিত হলাম। জিরমীয় বললেন, আমি সারাদিন উপহাসের পাত্র হয়েছি, সবাই আমাকে ঠাট্টা করে। তিনি নালিশ জানাচ্ছেন যে যখনই উচ্চস্বরে তিনি বলেন যে দৌরাত্ম্য লুটপাট হবে, লোকে তাকে বিদ্রুপ করে, মনের দুঃখে হৃদয় ভারাক্রান্ত আর যেন সহ্য করতে পারছেন না। অবশেষে খেদে ও দুঃখে জিরমীয় বলছেন, আর না, এবার ভাববাণী বলাই ছেড়ে দেব। জিরমীয় যা ভাবছেন তা কি করতে পারবেন? কেননা তিনি ঈশ্বরের বাক্য ভালোবাসেন, ঈশ্বরের বাক্যে তাঁর হৃদয় ভরা, ঈশ্বরের বাক্য তাঁর অস্থি মজ্জায়। যখন চারিদিকে ভয়, জিরমীয়ের মিত্ররাও তাঁর বিপক্ষ, তখন তিনি বলছেন যে সদাপ্রভু সর্বদা আমার সাথে আছেন। সুতরাং যারা আমার বিপক্ষ তারা উচট খাবে, আমার ক্ষতি করতে পারবে না। জিরুমিয় এবার ঈশ্বরের কাছে আরজি শেষ করতে গিয়ে বলছেন, তুমি তো ধার্মিকের রক্ষক, মর্মের হৃদয়ের পরিদর্শক, আমি তো আমার বিপক্ষের বিচার করতে পারব না, তুমি ওদের প্রতিশোধ দাও, আমি দেখি। ঈশ্বর বলেছেন, না, যে পরের বিচার করব না, প্রতিশোধ নেওয়া আমার কর্ম। জিরুমিয় সে কথা সম্পূর্ণভাবে মেনে নিচ্ছেন যে তিনি অপারক, অক্ষম। জিরুমিয়র মনের অবস্থা আমরা ভালোভাবে বুঝতে পাচ্ছি। নিজের উপরেই সেই যেন বিরক্তি এসেছে, হৃদয়ের দুঃখ যেন আর চেপে রাখতে পাচ্ছেন না। তাই জিরুমিয় পুরাতন নিয়মের ইয়োব পুস্তকের 3:3-4 পদে যেমন বলা হয়েছে, বিলুপ্ত হোক সেই দিন যেদিন আমার জন্ম হইয়াছিল, সেই রাত্রি যে রাত্রি বলিয়াছিল পুত্র সন্তান হইল, সেই দিন অন্ধকার হোক, ঊর্ধ্ব হইতে ঈশ্বর সেই দিনের তত্ত্ব না করুন, দীপ্তি তাহার উপরে বিরাজমান না হোক। জোনা, এলিও এই সকল ভাওবাদীরাও ওই পুরাতন গান গেয়েছিলেন, জিরুমিয় ওই গানই গাইলেন, কেন আমি জন্মালাম। এলিও গাছের তলায় বসে বলছেন, আমার মরণই ভালো। আবার জোনা ভাওবাদী ঈশ্বরকে বলছেন, আমার বেঁচে থেকে লাভ কি, আর বাঁচবার ইচ্ছা নেই, মরণ হলেই ভালো, ইত্যাদি কথা নিজেকে খেলো করে দেওয়া। আপনি জন্মেছেন, একথা অস্বীকার করতে পারেন না। আর জন্মেছেন যখন একদিন মৃত্যু আসবেই, কিন্তু আপনার ইচ্ছা মতো নয় বা আমার ইচ্ছা মতো নয়। জিরুমিয় কথাটা উপলব্ধি করলেন এবং ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন। আমরা এবারে দেখব সিদকিয় রাজার প্রতি জিরুমিয়ের কথা, 21 অধ্যায়। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন। এখানে লেখা আছে 1123 পৃষ্ঠায় সিদকিয় রাজার প্রতি জিরুমিয়ের কথা। সিদকিয় রাজা মলকিয়ের সন্তান পশুরকে ও মাসের পুত্র সফনীয় যাজককে জিরুমিয়ের নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন, যথা তুমি আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করো, কেন বাবিল রাজ নবকুদনেশ্বর আমাদের সহিত যুদ্ধ করিতেছেন, হয়তো সদাপ্রভু আপনার সমস্ত আশ্চর্য ক্রিয়ানুসারে আমাদের প্রতি ব্যবহার করিবেন, তাহলে ওই রাজা আমাদের নিকট হইতে উঠিয়ে যাইবেন। তৎকালে জিরুমিয়ের নিকট সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। সিদকিয় যখন জিরুসালামে রাজা, তখন তিনি মহাসংকটের সম্মুখীন হলেন। বাবিল রাজ নবকুদনেশ্বর জিরুসালেম বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এলেন। সেই যোশীয় রাজার সময় থেকে দীর্ঘ প্রায় 40 বৎসর কাল জিরুমিয় ভাওবাদী সাবধানতার বাণী উচ্চারণ করে চলেছিলেন, হে জিহুদা নিবাসী, সাবধান হও, ঈশ্বরের প্রতি ফেরো, অসারের পূজা তোমাদের দুষ্টতার ক্রিয়া দূর করো, কেন ঈশ্বর তোমাদের প্রতি মহাসংহার আনবেন। কিন্তু জিরুমিয়ের কথা তাদের ভালো লাগেনি, তারা বিশ্বাস করেন, উপরন্তু জিরুমিয়কে টিটকারি দিয়েছে, বিদ্রুপ করেছে, তাকে প্রহার করেছে, হাঁড়ি কাঠে বেঁধে রেখেছে। এখন সময় উত্তরদেশীয় সেই মহাশক্তি জিরুসালামের দ্বারে তাদের বুক কেঁপে উঠেছে। যারা বলেছিল যে জিরুসালাম কখনো পরহস্তগত হতে পারে না, তাদের গলার স্বর আর শোনা গেল না। রাজা সিদকিয় যিনি জীবন্ত ঈশ্বরকে ত্যাগ করে অসারের পূজায় মগ্ন ছিলেন, তিনি মহাভয় কম্পিত, আর তাই পশুর নয় কিন্তু অপর এক পশুর মলকিয়ের সন্তান ও মাসের পুত্র সফনী যাজককে রাজার একান্ত দূতরূপে জিরুমিয় ভাববাদী কাছে প্রেরণ করেন। লক্ষ্য করুন, এখানে রাজা সিদকিয় পশুরকে এড়িয়ে জিরুমিয়ের দ্বারস্থ হয়েছেন, কেননা তিনি জানতেন যে জিরুমিয়ের কাছে সত্য ঈশ্বরের বাক্য আছে। রাজা সিদকিয় তাদের রাষ্ট্র স্বীকৃত ধর্মীয় গোষ্ঠীর কাছে গেলেন না। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যখন সংকটে, তখন একমাত্র ঈশ্বরের বাক্যই আপনাকে সত্য বিষয় জানাবে। আমরা অনেক সময় বিপদে এমন লোকের কাছে যাই যারা ঈশ্বরের লোক নয়। দেখুন, সিদকিয় রাজা জিরুমে ভাববাদীর কাছে আসলেন বটে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি যদি আপনার জীবনের সমস্যা বিষয়ে সদুত্তর পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যের কাছে না এসে থাকেন, তাহলে আর দেরি করবেন না। কেননা সিদকিয়ের বিলম্বের জন্য রাজা সিদকিয় তাঁর মনের মতো সান্ত্বনাদানকারী উত্তর পেলেন না, বরঞ্চ জিরুমিয় যা বললেন তাতে রাজা সিদকিয়ের অন্তর হিম হয়ে গেল। জিরুমিয় সুস্পষ্ট ভাষা জানিয়ে দিলেন, তোমরা যে সকল অস্ত্র নিয়ে ওই কলদীয়দের বা বাবিলনীদের সাথে যুদ্ধ করছ, সেই অস্ত্র তোমাদেরই বিরুদ্ধে আসবে। এবং মন দিয়ে শুনুন, এবং ঈশ্বর স্বয়ং যিহুদি জাতির বিরুদ্ধে যুদ্ধ করবেন। যে জাতিকে তিনি গঠন করেছেন, বৃদ্ধি দিয়েছেন, ভালোবেসেছেন, সেই জাতি আজ তার ক্রোধের পাত্র হয়েছে, কারণ তারা শক্ত গ্রীব, ঈশ্বরের দিক থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, ঈশ্বরের সাবধানতার বাণী তারা অগ্রাহ্য করেছে। জিরমি আরও বললেন যে ঈশ্বর প্রথম দেশে মহামারী এনে পশুধন বিনষ্ট করবেন, এরপর সিদিকীয় রাজা তার দাসদের প্রয়াদের, যারা মহামারীর দুর্ভিক্ষ খড়গ থেকে বাঁচবে, তাদের বাবিল রাজ নবখুদনেশ্বর বন্দী করে বাবিলে নিয়ে যাবেন আর নিষ্ঠুরভাবে হত্যা করবেন। একুশের অধ্যায় যদি আপনি খুলে রেখেছেন তাহলে লক্ষ্য করুন, এর পরের অংশ আট থেকে দশ পদে কি লেখা আছে। আর তুমি এই লোকদিকে বলো, সদাপ্রভু কথা কহেন, দেখো তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি। যে ব্যক্তি এই নগরে থাকিবে সে খড়গে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে, কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কলদীয়দের পক্ষে দাঁড়াবে সে বাঁচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটদ্রব্যের ন্যায় হইবে। আজকের দিনে ঈশ্বর আমাদের জন্য ওই কথা বলছেন, তোমাদের সামনে জীবন ও মৃত্যু রাখছি, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কোনটি গ্রহণ করবে। প্রভু যীশুখ্রিস্টকে তাঁর একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যীশু আপনার আমার জন্য প্রাণ দিলেন, সমাধিস্থ হলেন, আবার পুনরুত্থিত হলেন, যেন আমরা ধার্মিকতা লাভ করি। আমরা যদি পরিত্রাণ লাভ করতে চাই আমাদের যীশুতে থাকতে হবে। যীশুতে থাকতে হলে আমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করতে হয়। প্রভু যীশুতে আত্মসমর্পণ করলে এবং প্রভু যীশুকে আপনার মুক্তিদাতা বলে যখন স্বীকৃতি দেন তখনই আপনি যীশুর হন। যিহূদার লোকদের জন্য ঈশ্বর জীবন ও মৃত্যু রাখলেন। যদি তারা কলদীয়দের কাছে আত্মসমর্পণ করে তারা বাঁচবে, যদি বিরোধিতা করে তারা অবশ্যই মরবে। সিদকিয় রাজা মনে করলেন যে জিহোয়াখিন রাজা আমারই মতো ছিলেন, বাবেল রাজ নবখুদনেশ্বর তখন জেরুসালেম দখল করেননি, এখনও হয়তো সেই রকমই হবে। বাইশের অধ্যায় আসুন আমরা দেখি যিহুদীয় রাজকুলের প্রতি অনুযোগ। সদাপ্রভু এই কথা কইলেন, তুমি যিহুদার রাজবাটিতে গিয়া সেই স্থানে এই কথা বলো, তুমি বলো হে দাউদের সিংহাসন উপবিষ্ট যিহুদা রাজ, তুমি তোমার দাসগণ ও সকল দ্বার দিয়া প্রবেশকারী তোমার প্রজাগণ সদাপ্রভুর বাক্য শোনো। সদাপ্রভু কথা কহেন, তোমরা ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করো, এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার করো, বিদেশি পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্যায় অত্যাচার করিও না, এবং এই স্থানে নির্দোষের রক্তপাত করিও না। কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্বক পালন করো তবে দাউদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে অশ্বে চড়িয়া এই বাটির দাঁত দিয়া প্রবেশ করিবে। কিন্তু তোমরা যদি এই সকল বাক্য না শুনো তবে সদাপ্রভু কহেন, আমি আমারই নামে শপথ করিতে যে এই বাটি উৎসন্ন স্থান হইবে। জিরুমেকে ঈশ্বর এই নির্দেশ দিলেন যে যিহুদার রাজবাটিতে গিয়ে তুমি এই কথা বলো যে রাজা ও শাসক সম্প্রদায় তোমরা বিচারে নিরপেক্ষ হও, ধনী দরিদ্র পিতৃ মাতৃহীন বা বিধবা সকলার প্রতি ন্যায্য বিচার করো, তা না হলে দাউদের সিংহাসন শূন্য হবে, আর তোমরা যদি ঈশ্বরের বাক্য না শোনো এই রাজবাড়ি এই স্থান ধ্বংস হবে। ঈশ্বর বলেন, যদিও তোমরা আমার কাছে গিলিয়দ বা লিবাননের পর্বতশৃঙ্গের মতো, তথাপি তোমাদের সকল কিছু এমনকি বনভূমিও আগুনে জ্বালিয়ে দেব। লোকেরা যখন এই পথ দিয়ে যাবে তারা প্রশ্ন করবে এই নগরের অবস্থা এমন কেন হল, আর তার উত্তর পাবে যে এই জাতি ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ভঙ্গ করেছিল। বাইশের অধ্যায় দশ থেকে বারো পদে লক্ষ্য করুন কি লেখা আছে। তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না, তাহার জন্য বিলাপ করিও না, যে ব্যক্তি প্রস্থান করিতেছে বরং তাহারই জন্য অতিশয় রোদন করো, কেন সে আর ফিরিয়ে আসিবে না, আপন জন্মদেশ আর দেখিবে না। আমি আপনাদের দশ পদ পাঠ করলাম শুধুমাত্র। আমরা দেখি যে জিরমিয়ের মুখ দিয়ে ঈশ্বর এই কথা বলছেন যে যারা মরে গেছে তাদের জন্য কেঁদো না বা বিলাপও করো না, কিন্তু যারা বন্দিরূপে দেশ থেকে চলে যাচ্ছে তাদের জন্য কাঁদো। রাজা যোশীয় যুদ্ধে প্রাণ হারালেন, এরপর সল্লুম অর্থাৎ জিওহাস মাত্র তিন মাস রাজত্ব করার পর মিশরে নির্বাসিত হয়ে সেখানে মৃত্যু হল। যিহূদা রাজ্যের প্রথম রাজা যিনি নির্বাসিত হয়েছিলেন তিনি হলেন ওই জিওহাস। রাজাদের পক্ষে নির্বাসনে যাওয়া অপেক্ষা যুদ্ধে প্রাণ দেওয়া ভালো। আমরা দেখি বাইশের অধ্যায় ১৩ থেকে ৩০ পদে, যিহূদা রাজ্যের তখন এমন অবস্থা যে লোকে অন্যায় করে, দরিদ্রের সম্পত্তি লুট করে, এভাবে ধনী হচ্ছিল তারা। দরিদ্র তাদের পাওনা পেত না। 14-15 পদে দেখি এখানে তোমার পিতা বলতে যোশীয় রাজার কথা বলা হয়েছে, কেন তিনি ঈশ্বরভীত রাজা ছিলেন। যোশীয় রাজা দরিদ্রদের প্রতি ন্যায় বিচার করতেন, তাদের সাহায্য করতেন, কিন্তু পরবর্তী রাজারা দরিদ্রদের উপরে অত্যাচার করতেন। 24-25 পদে পাই 22 অধ্যায় জিরমে ভাববাদী পুস্তকে জিওয়াকিমকে কনীয় নাম ঈশ্বর কেন দিলেন, কারণ জিহ কথাটি জিহবার সহিত জড়িত, আর ঈশ্বর বলছেন কনীয়ের ব্যবহারে আমি রুষ্ট, কনীয় যদি আমার আঙ্গুলের মোহর হতো আমি তাকে ছুঁড়ে ফেলে দিতাম। 28-30 পদে শেষ অংশে আমরা দেখি ঈশ্বর বলছেন, হে সকল দেশবাসী শোনো, সাক্ষী হও, কনীয়ের বংশে কেউ দাউদের সিংহাসন পাবে না। প্রভু যীশুর পালক পিতা জোসেফ কনীয়ের বংশজাত, যীশু জোসেফের ঔরসজাত নন, যীশুকে বলা হয়েছে দাউদ সন্তান। জিরমীয় তার 33 অধ্যায় 17 পদে অপর ভাববাণীতে লেখা আছে, কেন সদাপ্রভু কথা কহেন, ইসরায়েল কুলের সিংহাসনে উপবিষ্ট হইতে দাউদের সম্পর্কীয় পুরুষের অভাব হইবে না। আবার জিরমীয় 36 অধ্যায় 30 পদে লেখা আছে, জিউদারা জিহাকিমের বিষয় সদাপ্রভুর এই কথা কহেন, দাউদের সিংহাসনে উপবেশন করিয়া তাহার কেহ থাকিবে না, এবং তাহার সব দিবসে রৌদ্রে ও রাত্রিকালে হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে। এখন বাইবেলে যীশুর দুটি বংশাবলী আছে। মতিলিখিত সুষমাচার তার 1 অধ্যায় জোসেফের পরিচয় দেয়, জোসেফ কনীয়ের বংশজাত, তাই তিনি যীশুর পিতা নন। আবার লুক তার 3 অধ্যায় 23-38 পদে দাউদের আর এক পুত্র নাথনের বংশজাত, যীশুর মা মরিয়ম, এবং তিনি কুমারী অবস্থায় গর্ভধারণ করেন। যীশু মরিয়মের গর্ভজাত প্রথম সন্তান, সুতরাং দাউদের রক্ত সম্বন্ধীয় দাউদ সন্তান। ঈশ্বর বলছেন, সকল দেশবাসী শোনো, তোমরা সাক্ষী হও, ঈশ্বরের বাক্য শোনো। ঈশ্বর তাঁর আপন বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলুন এবং আশীর্বাদ করুন।
এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। প্রিয় বন্ধু, আপনি কি জানেন এই পৃথিবীতে আপনার জীবন অনেক মূল্যবান, আপনি একজন বিশেষ ব্যক্তি, আপনার জীবন অমূল্য। আর এই বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে আর দেরি না করে আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আপনি যদি ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমেলের ঠিকানাটা লিখে নিন, bengalittv@radio882.com। আর শেষে বলি আপনাদের চিরপরিচিত ঠিকানা, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। শোনারা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জীবনবাণীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
কি জি।